ইলাহি সত্যবাদী আমানোদ্দার ব্যবসায়ী বাগনা, ইলাহি সত্যবাদী আমানোদ্দার ব্যবসায়ী বাগনা, তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও হে খোদা।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله মাদানী চ্যানেলের দর্শক, আলহামদুলিল্লাহ অনুষ্ঠান ব্যবসার বিধান নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। যেমন আমাদের অনুষ্ঠানের নিয়ম মেটার ও ফরম্যাট আপনাদের জানা আছে, এতে আলহামদুলিল্লাহ আমরা ব্যবসা সংক্রান্ত মাসআলা আলোচনা করি, আপনাদের সমস্যা যেটা সমাধান আপনারা কোরআন হাদিসের আলোকে চাচ্ছেন, এতে আপনাদের প্রশ্ন থাকে। আর মুফতি আলী আসগর আত্তারি মাদানী মোদ্দাজিলুল আলী আমাদের সাথে উপস্থিত আছেন, তিনি আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করেন। প্রথমে দুরুদে পাকের ফজিলত শুনে নেই, অতঃপর ইনশাআল্লাহ মুফতি সাহেবের কাছে আসব। নবী রহমত শাফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহত্বপূর্ণ ইরশাদ হল যে আমার প্রতি একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুফতি সাহেব, একটি প্রশ্ন এসেছে, ঈদের সময় আমাদের এখানে ঈদের সালামি দেওয়ার প্রচলন আছে, আর সালামি দেওয়ার জন্য প্রায় লোক নতুন নোট সংগ্রহ করার চেষ্টা করে যেন বাচ্চারা খুশি হয় এই জন্য। আর নতুন নোট আদান প্রদান করার ক্ষেত্রে নিয়ম হল যে উদাহরণস্বরূপ একশো টাকার নোটের একটি বান্ডেল নেওয়া হয়, সেখানে দশ হাজার টাকা থাকে, তো দেখা যায় ক্রেতা যখন চায় তখন দশ হাজার দুইশো বা দশ হাজার পাঁচশো টাকা নিয়ে দশ হাজার টাকার বান্ডেল সে আদান প্রদান করে যাতে একশো টাকার নোট থাকে। তো এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় বিভিন্ন ইউজারের কাছে আসে, বলা হয় এটি সুদ এবং এটি জায়েজ নয়। এতে মানুষ কনফিউজ হয়ে আছে, কেননা ব্যবসার বিধান অনুষ্ঠানে আপনি এই বিষয়ে আলোচনা করেছিলেন, তাদের মাইন্ডে এটিও আছে। অনেকে বলেছে এই বিষয়ে আবারও আলোচনা করা উচিত।
দেখুন, সুদ বলার কোনো কারণ নেই, কেননা আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি আলাইহি কিফলুল ফিকহের মধ্যে বিস্তারিতভাবে এই মাসআলা নিয়ে আলোচনা করেছেন। টাকার ক্ষেত্রে মাসআলা হল যে নোট, যখন নোটের পরিবর্তে নোট দেয়া হবে তখন সুদ হওয়ার যে দুটি কারণ রয়েছে এর একটি কারণ পাওয়া যাচ্ছে না। এই একটি কারণ বিদ্যমান না থাকার ফলে এর অনুমতি আছে যে এতে কম বেশি করা যাবে। যেমন আপনি দশ হাজার টাকা নিচ্ছেন আর দশ হাজার একশো বা পাঁচশো টাকা দিচ্ছেন, তো এর অনুমতি আছে, অবশ্য ধার নেওয়া যাবে না। এমনটি হবে না আপনি টাকা দিয়ে বললেন পরে নিয়ে নিব বা বললেন এর বিনিময় পরে দিয়ে দিব, তো ঋণ জায়েজ নেই। নগদ লেনদেন সাথে সাথে কম বেশি হয়ে যায় তাহলে জায়েজ। অনেক সময় কোনো না কোনো এ ধরনের প্রশ্নের পিছনে অনেক কারণ থাকে।
ঠিক আছে,
যেমন অনেক জিনিস আছে, আপনি যখন এগুলো খুঁজে দেখবেন কোথাও রেওয়াজ পাবেন, কোথাও রীতিনীতি পাবেন, আবার কোথাও বয়স্কদের উক্তি পাবেন, তাই বিভ্রান্তি সেখান থেকেই ছড়িয়ে পড়ে।
সঠিক।
যেমন আজান হতে থাকে আর জনাব যতক্ষণ শেষ আজান হচ্ছে খেতেই থাকো, কেননা বৃদ্ধদের কথা। ঠিক আছে, এভাবে সমাজে প্রচলন ছিল তাই লোকেরা গ্রহণও করে নিয়েছে,
কিন্তু শরীয়তে
আলেমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেনি। কাজেই যখন কিছু প্রচলন হয়ে যায় এর পিছনে অনেক কারণ থাকে।
সঠিক।
এই সমস্যা ছড়িয়ে পড়ার যদি কোনো কারণ থাকে তবে সেই কারণ হল মতের ভিন্নতা। আমি নিজেই আহলে সুন্নাতের আলিমদের মধ্যে এমন লোকজনকে চিনি যাদের কিতাবে লেখা আছে, তারা বলেছেন যে দুই ধরনের পদ্ধতি পাওয়া যায়। ঠিক আছে, যেমন একদিকে পরিমাণ অন্যদিকে মূল্য পাওয়া যাচ্ছে, সুতরাং জায়েজ নেই। তো দু একজন এমন উলামা আছেন আহলে সুন্নাতের মধ্যে এবং এর বাইরে থাকলেও অসম্ভব নয়, তো তাদের মতামতও এমন হতে পারে।
ঠিক আছে,
ঠিক আছে। তো যে কোনো মাসআলার ক্ষেত্রে যখন আপনি মাসআলা বর্ণনা করছেন তখন ভালোভাবে বর্ণনা করতে হবে, যেমন ইনজেকশনের কারণে রোজা ভঙ্গ হবে নাকি হবে না, সেক্ষেত্রে আমরা এই শব্দ ব্যবহার করি যে কতিপয় আলিম বলেন ভঙ্গ হয়ে যাবে।
সঠিক।
কিন্তু আমাদের অভিমত হল ভঙ্গ হয় না,
ঠিক আছে,
লোকদের বিস্তারিত বোঝানোর পর বলি ভঙ্গ হবে না।
সঠিক।
এখন কেউ এমন আলিমকে ফলো করে যার অভিমত ভঙ্গ হয়ে যায়,
জি,
তখন একথা বলা যাবে না সে ভুল করছে।
ঠিক আছে,
ঠিক আছে, মাঝে মধ্যে মতবিরোধ হয়ে যায়, কিন্তু যখন আমি বললাম আল্লাহ হযরত ইমামে আহলে সুন্নাত রাদিয়াল্লাহু আনহু বিস্তারিতভাবে এই মাসআলা বর্ণনা করেছেন আর তাকে কোটি কোটি মুসলমান ফলো করছে, তো এটা একটি বড় প্রশ্ন।
জি,
তিনি বড় একজন আলিম, একজন বিজ্ঞ আলিম, এতে কনফিউশন রাখা যাবে না, না দলিলের ক্ষেত্রে কনফিউশন আছে, আর না বর্ণনার ক্ষেত্রে কনফিউশন আছে, আর না এই মাসআলার শাখাগত বিষয়ে কনফিউশন আছে, ক্লিয়ার মাসআলা।
মুফতি সাহেব, যেহেতু আলোচনা চলছে তো আমি একটু অ্যাড করব, আপনি আলেমদের কথা বলছেন, এখন সাধারণ মানুষের মধ্যে দেখা যায় যখন কোনো শরীয়ত মাসআলা বলা হয়, ভুল হোক বা সঠিক হোক, তখন তারা বলে না আমাদের বুঝে আসছে না, এমনটি লজিক্যালি পসিবল নয়, সাধারণ মানুষের মধ্যে কিছু লোক আছে, তো এমন লোকদের ব্যাপারে যারা এই কথা বলে তাদের উদ্দেশ্যে আপনি কী নসিহত করবেন?
দেখুন, কখনো কখনো মানুষ নিজেকেই মজলুম মনে করে, যখন আপনি জনসাধারণের কাছে যাবেন আর সেখানে আপনাকে কেউ চিনে না, তখন তারা আপনার কথা কিভাবে মানবে?
জি, সঠিক হবে না কেন?
যদিও সঠিক হয়, একবার আমি বিমানে বসেছিলাম জেদ্দা থেকে করাচিতে আসার জন্য, আমি চিন্তা করছিলাম যে ফজর কিভাবে পড়ব, ঠিক আছে, তখন আমি মন্তব্যকারীকে মেসেজ দিলাম, তার সাথে কথোপকথন চলতেই থাকল, আর যে বিমানে করে আসছিলাম সেই বিমানে ম্যাপ শো করত।
সঠিক।
তো যখন আমি সিটে বসলাম তখন ম্যাপ দেখলাম বিমান কোন কোন জায়গা দিয়ে যাবে, তো আমি নিজের মতো করেই দুবাইও দেখলাম, গওয়াদরও দেখলাম, কয়েকটা জায়গা দেখলাম যাতে বোঝা যায় বিমান কোন কোন জায়গা দিয়ে যাবে, আর সেখানে সূর্য কখন উঠবে।
ঠিক আছে।
আর যখন বিমান উপরে উঠে তখন স্পষ্ট সূর্য আগে উদিত হয়, আর যেহেতু শেষ টাইম জানা আছে তো সতর্কতার সাথে ফজরের নামাজ যেন আদায় করে নেই।
সঠিক।
সেহরির টেনশন ছিল না, কেননা সেহরি অল্প খেলে হয়, কিছু ফ্রুট নিয়েছিলাম।
আচ্ছা।
আর বিমানে বসে পানির বোতল নিয়ে নিলাম, না জানি তারা কখন দেয়, যখন বিমান বড় হয় 400-450 যাত্রী থাকে, তখন আপনাকে তেমন মূল্যায়ন করা হবে না, যারা হজ বা উমরার যাত্রী কর্তৃপক্ষ তাদের এমনিতেই মূল্যায়ন করে না,
কারণ তারা রেগুলার না, তাই কেয়ার করে না,
করে না, ঠিক আছে। তো আমি পানির বোতল সাথে নিয়ে নিলাম যেন সাহারি করতে পারি, সাহারির টেনশন নেই। এখন আমি বসলাম, পাশে অন্য যাত্রীও ছিল, বলছে নিজের দেশের সময় অনুযায়ী সাহারি করে নিব, এখন তাকে কিভাবে বুঝাবেন? আমি বললাম, ভাই আপনি লাহোর ও করাচির টাইম দেখুন, যে লাহোরে কখন সূর্য উদিত হয় আর করাচিতে কখন হয়, যখন দুই শহরের মধ্যে পার্থক্য আছে, তো আপনি আকাশে বসে বলছেন নিজের দেশের টাইম অনুযায়ী সাহারি করবেন, তো কেমনে সম্ভব? প্রথমে দেখতে হবে কোন জায়গা দিয়ে যাচ্ছেন।
ঠিক আছে,
ঠিক আছে, সেটা লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, সতর্কতামূলক সময়ে আমরা সাহারি করেছি, আর পাশে যে ছিল কোনো কারণে আমি তাকে পরিচয় দেইনি, পরিচয় দেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না, তো আমি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে শেষ টাইমেও খেতে লাগলো।
ইয়া আল্লাহ।
ঠিক আছে, বিমানে এলান হলো বিরত থাকার, ভালো হয়েছে বিমানে এলান হয়েছিল, তো যখন নামাজের সময় হলো তখন সিচুয়েশন অনুযায়ী নামাজ আদায় করলাম। আচ্ছা, এখন কথা হলো যখন আমি ফিরত আসছিলাম ইসলামাবাদের দিকে, তখন শেষ রোজার অর্থাৎ 29 রোজার ইফতার ছিল, 29 রোজার শেষ ইফতার ছিল,
30
রোজা ছিল, তো আকাশে ছিলাম, সূর্য আমি দেখছিলাম, দেখা যাচ্ছিল, ঠিক আছে, যখন আপনি উপরে থাকবেন তখন সূর্য আপনাকে দেখা যাবে।
সঠিক।
আচ্ছা, আপনি যদি লাহোর থেকে আসছেন তো লাহোরে সূর্যাস্ত আগে হয় করাচিতে পরে হয়, 15-20 মিনিটের সফর, তখন আপনি পূর্ব দিকে সফর করছেন, একটু খেয়াল করবেন কেউ যদি আমেরিকা থেকে মদিনা মুনাওয়ারা আসে তার রোজা হবে 9 ঘন্টার, যদি সে মদিনা মুনাওয়ারা থেকে আমেরিকায় যায় তখন তার রোজা 22 ঘন্টার হয়।
ইয়া আল্লাহ।
অর্থাৎ সে সূর্যের সাথে সফর করছে নাকি বিপরীত?
ঠিক।
সমস্যা হচ্ছে এখানে
পার্থক্য চলে আসে,
অনেক পার্থক্য, কোথায় 9 ঘন্টা আর কোথায় 22 ঘন্টা, তো নো ডাউট এখন লাহোরে আগে হচ্ছে আর করাচিতে পরে হচ্ছে, টাইম বেশি হচ্ছে, এখন সূর্যাস্ত হচ্ছে,
দেখা যাচ্ছে,
আমরা দেখছি সূর্যাস্ত হচ্ছে, এদিকে পাইলট সাহেব এলান করলেন ইফতারের সময় হয়েছে, কিন্তু তিনি গ্রাউন্ডের সময় অনুযায়ী এলান করছেন,
জমিনের সময়,
তখন আমি ভিডিও বানাচ্ছি, আর আমি ভাবলাম একটি ভিডিও বানিয়ে নেই, কেননা অভিজ্ঞতার অনেক প্রয়োজন আছে। তো আমি ভিডিও বানাচ্ছি আর দেখছি সূর্য দেখা যাচ্ছে, 46 সেকেন্ডের ভিডিও, আর ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত ক্যামেরাতেও সূর্য স্পষ্ট দেখা যাচ্ছে,
সঠিক
মোবাইলের ক্যামেরায়। আর আমার অভিমতে আজান 2 মিনিট পর হওয়া দরকার ছিল,
কিন্তু 2 মিনিট আগে হয়ে গিয়েছে।
তিনি জমিনের সময় অনুযায়ী এলান করে দিলেন, লোকেরা ইফতার করে নিল। আমি দ্রুত ভিডিও বন্ধ করে লোকদেরকে বললাম, ইফতার করবেন না, সূর্য দেখা যাচ্ছে। মানুষ নামাজও পড়ে নেয়, কেননা এক পাশে জানালায় তাকালে অন্ধকার আর অপর পাশে তাকালে আলো, এজন্যই নামাজ পড়ে নেয়, অথচ তখনও সূর্য উদিত।
জি,
তো আমরা যেই টপিক নিয়ে কথা বলছিলাম তা হচ্ছে মানুষ ভুল করছে।
জি,
সাধারণত মানুষ সব জায়গায় ভুল করে। তো আপনি কোথাও বসে আছেন, দিনই কথা শুরু করলেন, তখন প্রত্যেক লোকেরা কমেন্ট করবে, নিজের মতামত দিবে, নিজের কথা ব্যক্ত করবে। তাদের কথার মধ্যে কতটুকু কথা সঠিক হবে তা আপনার ধারণা হয়ে যাবে। এক এক লোকের এক এক অভিমত।
এমনই আল্লাহ পাক আমাদের ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক, এবং যদি শরীয়তের এমন বিষয় যা আমাদের সঠিকভাবে জানা নেই, আমাদের ইলম নেই, তো আমি বলবো কোরআনে পাক আমাদের হুকুম দিয়েছে আমরা যেন জ্ঞানী ব্যক্তিদের স্বর্ণাপন্ন হই, ওলামায়ে আহলে সুন্নতের দিকে, দারুল ইফতার দিকে, মুফতিদের স্বর্ণাপন্ন হই, যেহেতু দিনের বিষয় আমাদের ব্যক্তিগত বিষয় নয় যে আমরা কোনো রায় দিয়ে দিব আর মুক্ত হয়ে যাব, এমন যেন না হয় আমার এই অভিমত গুনাহের কারণ হয়ে দাঁড়ায় আর আমরা গুনাগার হয়ে যাই না জেনে দিনই বিষয়ে কথা বলা। এটা আমরা ওলামাদের কাছ থেকে শুনেছি, মুফতিদের কাছ থেকে শুনেছি, এটা আমাদের জন্য জায়েজ নেই। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। জি, এখন কল যুক্ত করব, দেখি কে কল করেছে।
মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আজকাল কিছু ওয়েবসাইট থেকে পণ্য ক্রয় করা হয় আর কিছু লোক ওয়েবসাইটের পার্সেন্টেজ নেয়, তো ওয়েবসাইট থেকে ক্রয় করা শরীয়তে জায়েজ নাকি হারাম? উত্তর প্রদান করে দিন।
দেখুন, ওয়েবসাইটে একটি ডোমেন থাকে, লোকেরা সেই ডোমেনকে বুক করে নেয়, এটি তাদের প্রপার্টি হয়ে যায়, এটি ডিজিটাল প্রপার্টি। আর এই প্রপার্টি একটি বিশেষ কাজের উদ্দেশ্যে নেওয়া হয়, এমনটি নয় যে আজকাল অনেক কিছু হচ্ছে NFT অথবা এ ধরনের অন্য কিছু, তো এভাবে টাকা দেওয়ার উদ্দেশ্য কি? কোনো উদ্দেশ্য নেই। কিন্তু এগুলো যে বিষয়, এগুলো উদ্দেশ্যপূর্ণ বিষয়, সুতরাং এভাবে কেনাবেচা করাতে কোনো সমস্যা নাই, এতে পরিশ্রমও পাওয়া যাচ্ছে। অর্থাৎ ছোট প্রতিষ্ঠান হোক কিংবা বড় প্রতিষ্ঠান, মাদ্রাসা হোক কিংবা দারুল ইফতা, সকল প্রতিষ্ঠানের ওয়েবসাইট আছে, আর এই ওয়েবসাইটের মাধ্যমে সার্ভিস দেওয়া হয়, এতে চার্জও নেওয়া হয়। আর এভাবে শাখার যে উদ্দেশ্যমূলক কাজ আছে, সেই উদ্দেশ্যমূলক কাজগুলোর মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে একটি পারস্পরিক যোগাযোগ বিদ্যমান, এই যোগাযোগের কারণে কেনাবেচা করা এবং পারিশ্রমিক দেয়া জায়েজ।
আর মুফতি সাহেব, এভাবে তাদের ভ্যালু বেড়ে যায়, কেননা অসংখ্য মানুষ তাদের ওয়েবসাইট সার্চ করে।
দেখুন, যখন কোনো কিছু ক্রয় করলেন তখন এর ভ্যালু বাড়বে, বাড়ার অনেক মাধ্যম আছে। কখনো কখনো এমনটাও হয় যে নামটাই এমন হয় যে সংক্ষিপ্ত নাম হয়, অনেক ইউনিক নাম হয়, এই কারণে দামে বিক্রি করা হয়। যখন আপনার প্রপার্টি হয়ে গেছে, দামে বিক্রি করতে চান, করতে পারবেন।
আর মুফতি সাহেব, এভাবে কিছু লোক ইউটিউব চ্যানেল বা ফেসবুক অ্যাকাউন্ট নিজের বানিয়ে নেয়, এটি ওয়েবসাইটের প্রশ্ন ছিল। তো কিছু লোক ইউটিউব চ্যানেল খুলে, ফেসবুক অ্যাকাউন্ট খুলে, এখন তার এই চ্যানেলগুলোতে ফলোয়ার বেড়ে যায়, মানুষ এই চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করে, অনেক সময় মিলিয়ন হয়ে যায়, আবার অনেক সময় হাজার থাকে, তখন সে বিক্রি করে দেয়, তো এর হুকুম কি হবে?
প্রথম কথা হলো, এমনটি কম হয়। অর্থাৎ ওয়েবসাইটের বিষয় ছিল যে হোক হাসপাতাল, হোক এয়ারপোর্ট, হোক রেলওয়ে স্টেশন বা দোকান অথবা অন্যান্য শপ, সকল কিছুই ওয়েবসাইটে চলে এসেছে। আপনি যে প্রশ্ন করেছেন, এটি পরিবর্তন করার যে পন্থা, অর্থাৎ বিক্রি করার যে বেনিফিট, তা অনেক কম। আমরা এর উদ্দেশ্যের প্রতি পর্যালোচনা করব, অর্থাৎ এটি কেন, এখানে উদ্দেশ্য পাওয়া যাচ্ছে কি না। পরে জানা গেল যে একজন এমন ব্যক্তি আছেন যাকে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য তার সম্পূর্ণ প্ল্যাটফর্মটাই আসলে কৌতুক, গান আর ফিল্ম ভিডিওতে পরিপূর্ণ, আর তিনি তার কাছে সাবস্ক্রাইবার বিক্রি করছেন।
জি,
তো ব্যাকগ্রাউন্ড দেখে হ্যাঁ বা না বলা যাবে।
মুফতি সাহেব, কিছু কল আছে, এখানে আরেকটি প্রশ্ন করব যা আমাদের অনুষ্ঠানের সাথে সামঞ্জস্য, আর তা হলো, যখন আমরা কথা বলি, আমি কথা বলছি, আমাদের কলার্স কল করছে আর এর অনেক বড় একটি বেজ আছে, আর এই বেজের মাধ্যমে আমরা ওয়ে অফ ইনকাম আমরা অবলম্বন করি তা শরীয়তে সঠিক নাকি ভুল আমরা আলোচনা করি। তো অনেক সময় দেখা যায় কিছু কলার প্রশ্ন করে, আবার এমনই আলোচনা হয়, বলে আরে ভাই এটি ব্যবসা, বেচা কি নাই অপরপক্ষ রাজি, আর আমরা চাকরি করছি, আমরা রাজি, আমাদের মালিক রাজি, এখন মাঝখান থেকে আপনি কেন বলছেন জায়েজ না জায়েজ? ভাই এতে ইসলামের সম্পর্ক কি? আমি কাজ করছি, ইসলামের কি ক্ষতি হয়েছে? এমনও লোক আছে, আচ্ছা এতে আরও অনেক কিছু আছে, প্রত্যেক লোক নিজের কথাই বলে, যত লোক তত কথা। তো এই ধরনের লোকদের কি করণীয় আছে আর আমাদেরই বা কি করণীয়?
দেখুন, মানুষের ক্যাটাগরি ও শ্রেণীভেদ আছে, কেউ বেশি বুঝে কেউ কম বুঝে, দিনই জ্ঞানের কথা বলছি। সৌভাগ্যবান তারাই যারা আলেমদের সংস্পর্শে থাকে, আর কিছু জ্ঞান এমনও আছে যা দিনের জন্য অপরিহার্য। এ বিষয়ে উলামা লিখেন, দিনের জ্ঞান দ্বারা উদ্দেশ্য হল কতিপয় লোক যারা উলামায়ে কিরামের সান্নিধ্যে আছে, তাদের ইলমে থাকা এটি দিনের অংশ। এই শ্রেণীর গুরুত্ব এতটুকু যে যারা আলেমদের কাছে থাকে তারা ভালো বুঝতে পারে, দিনী বিষয়ে ভালো বুঝে। দিনী জ্ঞানের ব্যাপারে আজকাল অনেক অদ্ভুত প্ল্যাটফর্ম আছে। এক শ্রেণীর লোক আছে মেহরুজ ভাই, যাদের দিনের প্রতি আগ্রহ তো আছে, কিন্তু তাদের আগ্রহ হল আজকাল ফেসবুকে কি চলছে, আজকাল ইউটিউবে কি চলছে, এটা সাবস্ক্রাইব করে নিল, ওটা করে নিল, সে তার ব্যাপারে বলছে, ও তার ব্যাপারে বলছে, ঠিক আছে। আচ্ছা, এখন অনেক লোক এমনও আছে যারা ইউটিউবে ইস্যু দেখার পর কথা বলে, কোনো বাচ্চা সাক্ষী হয়ে গেছে আর তাই তার থাম্বনেইল লেখা আছে, অমুক শিশু সাক্ষী হয়ে গেছে এ ঘটনা কি, ঠিক আছে, অমুক ঘটনা ঘটেছে কারণ কি। আমি মনে করি এমন যে লোক রয়েছে তারা দিনী জ্ঞান শিখায় না, তারা ট্রেন্ড নিয়েই জীবন কাটাচ্ছে। তো যে ব্যক্তিরা ট্রেন্ডের সঙ্গে নিজেকে জীবিত রেখে কথা বলে, জাতীয় শিক্ষা বা প্রশিক্ষণ যা ধর্মের একটি পাঠক্রম তা তারা মোটেই গ্রহণ করেনি, ঠিক আছে। এখন ভয় হচ্ছে যে ভবিষ্যতে পুরো ধর্মটি ট্রেন্ডের নামে পরিণত না হয়ে যায়। আর মানুষজন যে ঝামেলা চলছে দেশে দুনিয়ায় কোনো শহরে বা কোনো মহল্লায় সেটা নিয়েই শুধু কথা বলছে, অন্য বিষয়গুলোতে কথা বলছে না। এটা আমি আজকের পরিস্থিতির প্রেক্ষিতে বলেছি। তো এখন কেউ যদি দিনী জ্ঞান শিখতে চায়, আর এখন তো কিছু লোক দিনী জ্ঞানের জন্য সফরও করে কিন্তু সেখানে দিনী জ্ঞান পায় না,
সঠিক।
তো দিনী জ্ঞানের একটি সিলেবাস আছে। দিনী জ্ঞানের সিলেবাস কি? এর একটি অধ্যায় হচ্ছে ইবাদত,
জি।
এর একটি অধ্যায় সমাজ,
জি।
এর একটি অধ্যায় বিবাহ তালাক, এর একটি অধ্যায় হচ্ছে বিচার, এর একটি অধ্যায় ওয়ারিস। তো দিনের মধ্যে পরিপূর্ণ একটি সিলেবাস আছে। এ বিষয়ে আলেমগণ কিতাব লিখেছেন, যেমন বাহারি শরীয়ত গুরুত্বপূর্ণ একটি কিতাব, বাহারি শরীয়তের সারাংশ অনুযায়ী অনেক কিতাব লিখা হয়েছে। তো এই কিতাব আপনাকে পড়তে হবে, বুঝতে হবে, আর এর জন্য চেষ্টাও করতে হবে, তখনই আপনি কিছু জানতে পারবেন। আর কথা হচ্ছে একটি বিষয় যা কোরআনে আছে, হাদিসে পাকে আছে, আর আপনি অস্বীকার করছেন,
জি,
আর বলবেন কোথায় লেখা আছে। আরে ভাই, আপনি সম্পূর্ণ কোরআন কি পড়েছেন? আপনি প্রশ্ন করছেন যে কোথায় লেখা আছে, আপনি কি হাদিস পড়েছেন যে বলছেন কোথায় লেখা আছে? হাদিস সম্পর্কে অনেক কিতাব আছে, অজস্র কিতাব আছে, 3-4 হাজার কিতাব তো হবেই, সিয়াসিত্তা প্রসিদ্ধ, তবে 3-4 হাজার হাদিসের কিতাব আছে,
ঠিক আছে।
যদি একটি কিতাবও পড়া হয়, একটি কিতাব ব্যাখ্যা সহকারে, মিশকাত শরীফ,
আচ্ছা,
মিশকাতুল মাসাবিহ, এর থিম হল লেখক সাধারণদের জন্য একত্রে বাছাই করে সিয়াসিত্তা ও অন্যান্য হাদিসের কিতাব থেকে নিয়ে অধ্যায় ভাগ করে করে লিখেছেন। সেগুলোকে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি আলাইহি, যাকে আমরা হাকিমুল উম্মত নামে স্মরণ করি, বারবার যার নাম নেওয়া হয়, যিনি আমাদের মহসিন, তিনি কি করেছেন, এই মিশকাত শরীফটি উর্দু ভাষায় চমৎকার একটি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। যদি প্রত্যেক মুসলমান অবশ্যই বুঝতে পারবে। যদি ওই মিশকাত শরীফ ব্যাখ্যা সহকারে পড়ে নেয়, তো আমি যে বিষয়ে আলোচনা করেছি এই সকল বিষয় তার সামনে চলে আসবে। সে বুঝতে পারবে নবী করিম আলাইহি সালাতু ওয়াসালাম কেনা বেচার ক্ষেত্রে কোন কোন বিষয়ে নিষেধ করেছেন, সামাজিকতার ক্ষেত্রে কি হুকুম দিয়েছেন আর কি নিষেধ করেছেন। তো এই বিষয়ে পরিপূর্ণ একটি সিলেবাস আছে। যদি আপনি হাদিস পড়তে চান তাহলে আমি নিসাবও বলে দিয়েছি। কোরআন পড়তে চাইলে খাজাইনুল ইরফান পড়ুন, সিরাতুল জিনান পড়ুন, নুরুল ইরফান পড়ুন, এগুলো উত্তম সিলেবাস। আপনি ফিক পড়তে চাইলে বাহারে শরীয়ত পড়ুন। অনেক কিছুই আছে কিন্তু আমরা পড়ছি না, আমরা এ থেকে দূরে আছি, আমরা পড়ি না বিধায় বুঝিও না। আর যারা পড়ে তারা বুঝে, তাদের জ্ঞানও বৃদ্ধি পাচ্ছে, কেননা ইলম আল্লাহর নূর, আর আল্লাহর নূর গুনাহগারের কাছে আসে না। গুনাহ থেকে বাঁচুন, ইলম অর্জন করুন, অতঃপর দেখুন কত দয়া হয় আর কতগুলো ইলমের রাস্তা আপনার জন্য উন্মুক্ত হয়।
আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। জি, পরবর্তী কল দিন।
হাসান রেজা আত্তারি আরজ করছি, মুফতি আলী আসগর সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, আমার জানা মতে ইউটিউবে প্রথমে এই নিয়ম ছিল, যারা নিজের চ্যানেলে মনিটাইজেশন অপশন চালু করত তাদের ভিডিওতে অ্যাড আসতো, আর যারা চালু করতো না তাদের ভিডিওতে অ্যাড আসতো না। কিন্তু এখন নতুন নিয়ম চালু হয়েছে, যারা মনিটাইজেশন অপশন অন করে না তাদের চ্যানেলেও অ্যাড আসবে কিন্তু মুনাফা দেওয়া হবে না। তো এখন কি আমরা আমাদের চ্যানেলে মনিটাইজেশন অপশন চালু করতে পারবো, আর মুনাফা নেওয়া কি জায়েজ হবে? কেননা মনিটাইজেশন না করলেও অ্যাড আসবে, আর যদি মনিটাইজেশন করে নেয় তাহলে কিছু অপশন পাবো যেখানে কিছু নির্দিষ্ট অ্যাড ডিজেবল করতে পারবো। আর যদি জায়েজ না হয় তাহলে আমরা যখন কারো থেকে ভিডিও এডিট করাবো তখন কি তাকে মুনাফা দিতে পারবো, বা সওয়াবের নিয়তে আল্লাহর রাস্তায় খরচ করতে পারবো? নাকি এমন কোনো কিছু আছে যার ফলে এটি জায়েজ হবে? দয়া করে কিছু ইরশাদ করুন।
দেখুন, ইউটিউবে মনিটাইজ অপশন চালু করে এ থেকে মুনাফা নেওয়া হারাম। এর কারণ হলো যে আপনি যেই কন্টেন্ট দিচ্ছেন তা যদিও বা শরীয়ত সম্পন্ন, কিন্তু আপনি এই অনুমতি দিচ্ছেন আমার এখানে সব ধরনের বিজ্ঞাপন চলবে, যা ইচ্ছা তাই চালাও। তো আপনি কিভাবে গুনাহের কাজে সাহায্য করবেন, আপনি কিভাবে অনুমতি দিবেন? আপনি তো তাদের অনুমতি দিচ্ছেন, এতে আপনিও যুক্ত হয়ে গেলেন, আর এর বিনিময়ে টাকা নিচ্ছেন। এখানে কোরআনের তিলাওয়াত হচ্ছে আর মাঝখানে মহিলারা নাচা শুরু করে দিল, আপনি নাত লাগালে মাঝখানে মিউজিক শুরু হয়ে যায়। তো আপনার ইচ্ছা বা অনুমতিতে যা কিছু হচ্ছে মানে আপনি অনুমতি দিচ্ছেন, তো এতে আপনিও যুক্ত হয়ে গেলেন। আর বাকি রইল যে যারা মনিটাইজ অন করে না তাদের চ্যানেলেও অ্যাড আসে, এটি শোনা কথা, আর যদিও এ কথাটি মেনে নেওয়া হয় তারপরও মনিটাইজ করার অনুমতি নেই।
আমি এটিও আরজ করব, আমাদের মুফতি সাহেবের চ্যানেলটিও মনিটাইজেশন অন করার জন্য ইউটিউব অফার করেছিল কিন্তু আমরা অন করিনি। মুফতি আলী আসগর নামে ইউটিউব চ্যানেল আছে, এটি সাবস্ক্রাইব করে নিন, ইনশাল্লাহ ইলমে দ্বীনের গুরুত্বপূর্ণ কন্টেন্ট আপনি দেখতে পাবেন, আপনি গ্রহণযোগ্য কন্টেন্ট পাবেন,
বিষয় পাবেন না, ভুল মাসআলা পাবেন না। আর এমন হয় না মিথ্যা খবর, মিথ্যা প্রচার, অহেতুক গান, ছবি, এগুলো আপনারা পাবেন না,
অর্থাৎ অহেতুক বিষয় পাবেন না। আল্লাহ পাক চাইলে অথেন্টিক পাবেন, আপনি এমন জ্ঞান পাবেন। আর এখানে আমি আরও একটি বিষয় অ্যাড করব, ইলমে দিন তো পাবেনই পাবেন নিঃসন্দেহে, যেহেতু মুফতি সাহেব তার মাধ্যমে তো পাওয়া যাবেই। আর পাশাপাশি দুনিয়াবী কিছু গুরুত্বপূর্ণ বিষয় হুজুরের প্রোগ্রামে বা অনুষ্ঠানে আপনি এমন কিছু পাবেন যা হয়তো অন্য জায়গা থেকে সহজে পাবেন না, অনেক কষ্টে পাবেন, তবে মুফতি সাহেবের অনুষ্ঠানে খুব সহজেই পেয়ে যাবেন, এটি সাবস্ক্রাইব করুন। তো যাই হোক, পরবর্তী কলের দিকে যাব। জি, কল দিন।
আমার প্রশ্ন হল, যারা কোম্পানির মাল কমিশন নিয়ে বিক্রি করে এ বিষয়ে শরীয়ত নির্দেশনা কি? এতে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে? আর কমিশন এজেন্টের মাল কব্জা করা জরুরি নাকি কোম্পানির কব্জায় থাকা অবস্থায় কাস্টমারের কাছে ডেলিভারি করে দিলেই হয়ে যাবে?
দেখুন, যেহেতু কমিশন এজেন্ট নিজের মাল বিক্রি করে না তো তার কব্জা করা জরুরি নয়, সে কোম্পানির প্রতিনিধি, আর কোম্পানির কব্জা মানে তার কব্জা, এতে কোনো সমস্যা নেই। বাকি রইল সতর্কতা, সবচেয়ে বড় যে সতর্কতা হলো, আপনি আপনার অবস্থানের প্রতি বিবেচনা করুন, আপনার অবস্থান কি, আপনি মালিক নন, তাই আপনি প্রশ্ন করেছেন আপনার কব্জা জরুরি কি না। যেহেতু আপনি মালিক নন তাই আপনার কব্জা জরুরি না, কোম্পানির কব্জাই যথেষ্ট হবে। আজকাল সমাজে কিছু ভুল ত্রুটি দেখা যাচ্ছে, আর তা কি, পার্টি থেকে যে দাম নেওয়া হয় তা আগে শো করা হয় না, উদাহরণস্বরূপ আপনি পণ্য বিক্রি করলেন 5,000 টাকায়। উদাহরণ দিচ্ছি, আপনি কোম্পানিকে বললেন বিক্রি করেছি 4,500 আর 500 টাকা আলাদা পকেটে রেখে দিলেন, তো এটি হল খেয়ানত। আপনি প্রতিনিধি, আপনি কাজের প্রতিনিধি অথবা কোম্পানির প্রতিনিধি। আবার অনেকে উভয় দিকের প্রতিনিধি হয়, বিভিন্ন মার্কেটে বিভিন্ন নিয়ম আছে, তো কমিশন এজেন্ট একজন প্রতিনিধির মতো। বিক্রি যাই হোক না কেন সেই করবে, কোম্পানির সাথে যে বিষয়টি চুক্তি হয়েছে সে তাই করবে এবং তা সেই অনুযায়ী হওয়া উচিত। তো কমিশন এজেন্টের ব্যাপার নিয়ে আমরা 2-3টি অনুষ্ঠান করেছি, ইউটিউবে গিয়ে আপনারা সেগুলো দেখতে পারেন। আল্লাহ পাক চাইলে আপনি সেখানে বিস্তারিত বর্ণনা পেয়ে যাবেন।
ঠিক আছে, পরবর্তী কল দিন।
মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, কেনা বেচার ক্ষেত্রে কিতাবের মধ্যে পাওয়া যায় ক্রেতা ও বিক্রেতা একই স্থানে হওয়া জরুরি। এখন প্রশ্ন হলো, যখন ফোনে কেনা বেচা হয় তখন একই বৈঠক কিভাবে পাওয়া যাচ্ছে? দয়া করে উত্তর প্রদান করুন। জাযাকাল্লাহ খায়রা।
দেখুন, প্রথম কথা হলো একই বৈঠকে হওয়া।
মুফতি সাহেব, এই প্রশ্ন কোন মার্কেট থেকে এসেছে?
এটি দর্শনী জামির ক্লাস থেকে এসেছে।
ঠিক আছে,
ঠিক আছে। তো একই বৈঠক হওয়া এটি শর্ত লেখা আছে, তবে এটি একটি দিক। অন্য একটি দিক হল, এটিও লেখা আছে হিদায়া বাহারে শরিয়ত শামিতে, যে এক লোক এখানে বসে আছে আর চিঠি লিখেছে। পূর্বের যুগের কথা বলছি, চিঠি লিখেছে আর নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছল, তখন সে কবুল করে নিল। এখানে তো একই বৈঠক নেই, একজন এখানে আছে আর একজন ওখানে আছে, তখনও ইজাব কবুল সঠিক। আমাদের আজকের আমদানি রপ্তানির যেসব অফার ও অ্যাকসেপ্টেন্স হয় সেগুলো ইমেইলের মাধ্যমেই হয়। একজন ইমেল পাঠালো আর অপরজন উত্তর দিয়ে দিল, ঠিক আছে।
জি,
এতে মূল বিষয় হল উদ্দেশ্য এক হওয়া,
ঠিক আছে,
অর্থাৎ চিঠি অনুযায়ী। যদিও বা ফুকাহে কেরাম এ কথা লিখেছেন যে চিঠির বিষয়টি এমন বিষয় একজন পাঠালো তখন তা ওই বৈঠকে কবুল করবে অথবা প্রত্যাহার করবে, তবে ইমেইলের বিষয়টি এমন নয়। ইমেইলের ক্ষেত্রে কি হয়, ইমেইল পড়ল তখন তারা পরামর্শ করবে, চিন্তাভাবনা করবে, হয়তো তার পরের দিন উত্তর দিবে। তো উদ্দেশ্য এক হওয়া মূল বিষয়। কুরআনে পাকে ইরশাদ হচ্ছে আন্তারওয়াদিম মিনহুম, অর্থাৎ কেনা বেচা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পরস্পর সম্মতি হওয়া জরুরি, আর যা সম্মতির বিপরীতে হয় তাতে ফুকাহা নিষেধ করেছেন। বর্তমানে টেলিফোনে যে কেনা বেচা হয়, আপনি আমার এবং আমি আপনার কথা শুনছি, যেমন এখন তো টেলিফোনে বিবাহের ক্ষেত্রে এক ব্যক্তিকে উকিল বানিয়ে দেয়, ঠিক আছে, আর উকিল উপস্থিত থাকলে তখন বিয়ে হয়ে যায়। অনুরূপ টেলিফোনে যেভাবে ক্রয় বিক্রয় হয় এটি করা সঠিক, এতে কোনো মুফতি ইসলাম আমি এমন পড়িনি যে বলেছে এভাবে করলে হবে না, ঠিক আছে, না হয় সারা দুনিয়ার নিয়ম পরিবর্তন হয়ে যাবে, বুঝেছেন। এখন সব কিছুই মোবাইল ফোনে হচ্ছে। এখানে একটি দূরত্ব পাওয়া যাচ্ছে দর্শনী জামির শিক্ষক ও ছাত্রদের মাঝে, এবং আজকাল যা কিছু হচ্ছে এর মাঝে এক দূরত্ব পাওয়া যাচ্ছে। আমরা চেষ্টা করছি যেন এ দূরত্ব কম হয়। যেমন আমরা শিক্ষকদের জন্য যে ট্রেনিং শুরু করেছি, তো এই দূরত্ব কমানোর জন্যই এই পদ্ধতি ছিল, মাধ্যম ছিল। অর্থাৎ 600 বছর পুরাতন কিতাবে যা লেখা আছে এবং আজ যা চলছে, আর আজকাল তো ক্রয় বিক্রয় মেশিনের মাধ্যমেই হচ্ছে। আপনি গিয়ে কার্ড পাঞ্চ করেন এটিএম মেশিনে আর আপনি টাকা পেয়ে যান। এখানে তো কোনো মানুষই নেই, আপনি মেশিনে করছেন। তো আমার বলার উদ্দেশ্য হল, এ বিষয়টি আমি বিস্তারিতভাবে এক জায়গায় আলোচনা করেছি, আর আল্লাহ যদি চায় এক সময় এমন আসবে আপনাদের সামনে লিখিত আকারে চলে আসবে। তো কোনো মুফতি সাহেব আজও বলেনি যে এভাবে ক্রয় বিক্রয় করা সঠিক হবে না। তাদের সামনে কি এই মশালা আসছে না? মানুষ কি তাদেরকে জিজ্ঞেস করে না? পুরো উম্মতে যে আমল রয়েছে তাকে সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে এমন বিষয়টি কেউই বলবে না? জি।
তো যাই হোক, এটি তো ব্যবসায়ীদের জন্য ছিল, তবে আপনি কল করেছেন আর এমনিতে আমার জানা আছে,
ধারণা অনুযায়ী বলেছি যে দর্শনী জামির ক্লাস থেকে এসেছে, সঠিক জানি না।
বিভিন্ন স্টুডেন্ট জামিয়াতুল মদিনার এবং বিভিন্ন দিনী প্রতিষ্ঠানের ছাত্ররা আমাদের অনুষ্ঠান দেখে আমার জানা আছে। এর পাশাপাশি যারা ইউনিভার্সিটিতে বিজনেস এডুকেশন নিয়ে অধ্যয়ন করছে তাদের মধ্যে কিছু স্টুডেন্ট আছে যারা বিশেষভাবে এই ব্যবসার বিধান অনুষ্ঠান দেখে থাকে। আপনারা দেখতে থাকুন,
প্রতিষ্ঠানের প্রভাষক তিনি আমাদের অনুষ্ঠানকে পিএইচডির একটি অংশ বানিয়েছেন, অর্থাৎ তার যে সাবজেক্ট ছিল তিনি কমার্সের প্রফেসর। তিনি নিজেই বলেছেন, আমি আপনাদের প্রোগ্রাম দেখি আর এই অনুষ্ঠান থেকেই আমি অনেক কিছু নিয়েছি। আর অপর এক প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে এটি আমরা যুক্ত করে দিয়েছি। জি, এডুকেশনে।
আল্লাহ পাক আপনাদের সুস্থ রাখুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইলাহি শতবাদী আমানতদার ব্যবসায়ী বলনা, ইলাহি শতবাদী আমানতদার ব্যবসায়ী বলনা, তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও।